ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আর আজকে নতুন একটা এপিসোড নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আমাদের আজকের এপিসোডের নাম বিপদে কবিরাজ, এবং আজকের এই এপিসোডে আমাদের একজন অতিথিও কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন আমাদের সাথে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং উপভোগ করবেন প্রতিটি মুহূর্ত। আমাদের এই আজকের এপিসোডের যে নাম বিপদে কবিরাজ, অনেক সময় কবিরাজি করতে গিয়ে অনেকে বিপদের সম্মুখীন হন, নিশ্চয়ই আপনারা এরকম শুনেছেন। এবং সবাই এই বিদ্যা শিখে তার যে প্রয়োগ, সেই প্রয়োগটা সঠিকভাবে করতে পারেন এবং একটা সুন্দর জীবনযাপন করতে পারেন, ব্যাপারটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এমন না, বরং তার উল্টো। এই কাজের ঝুঁকি রয়েছে এবং এই কাজ করতে গিয়ে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এই মানুষগুলোকেও। তারপরেও কেন করেন? নিশ্চয়ই এখানে কোনো গ্রিড বা লোভ কাজ করে, এবং নিশ্চয়ই কোনো উদ্দেশ্য কাজ করে, বা অনেক সময় ভালো কোনো উদ্দেশ্যও কাজ করতে পারে। ভালো কোনো উদ্দেশ্য অনেকের উপকার করতে গিয়েও অনেক সময় এইরকম ধরনের পেশা বেছে নেন। কবিরাজ আছেন অনেকে কোনো অর্থের বিনিময়ে না করে শুধুমাত্র মানুষকে সাহায্য করার জন্যই মানুষের পাশে দাঁড়ান, এরকমও কিন্তু উদাহরণ রয়েছে। আমরা এখনই বলছি না আজকের এই যে এপিসোডটি আমরা শোনাবো আপনাদেরকে, সেই এপিসোডের যে কবিরাজ তিনি কেমন এবং তিনি কি করতে গিয়ে কোন বিপদের সম্মুখীন হয়েছিলেন, আপনাদের সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। এবং আশা করব প্রতিটা মুহূর্ত উপভোগ করবেন, যেহেতু ঘটনার মধ্যে ঢুকে পড়লে আর কমেন্ট তেমন পড়া যায় না, সুতরাং আমি শুরুতে কিছু কমেন্ট পড়ে ফেলতে চাই যা যারা নাম লিখেছেন। সিন চৌধুরী আজকেও আছেন, মুর্শিদাবাদের ডোমকল থেকে আছেন, কে আমি নামটা পড়তে পারলাম না। সাকলিন আছেন ইন্ডিয়া থেকে, মাদারীপুর থেকে মিব শুনছেন, ভুয়াপুর রুহালি থেকে শুনছেন মাহফুজ, এবং তিনি বলছেন যে লাইভের নামটা মনে হয় পড়তে বলেছেন তিনি। মাহবুল্লাহ মহিবুল্লাহ হুজুরের ঘটনা শুনতে চেয়েছেন, যিনি পাঠিয়েছেন তিনি যদি আমাদেরকে ঘটনা, মানে আপনারা যারাই সেকেন্ড পার্ট বা থার্ড পার্ট শুনতে চান তাদের জন্য একটাই উত্তর আমার, সেটা হচ্ছে যে যারা ঘটনা পাঠান তারা যদি আমাদেরকে পরের পার্টটা পাঠিয়ে দেন, ডেফিনেটলি আমার তো কোনো সমস্যা নেই, আমি শোনাব। রাফি লিখেছেন আমাদেরকে মিরপুর থেকে, রমজান লিখেছেন লিবিয়া থেকে, নরসিংদী থেকে লিখছেন মিনহাজ, এছাড়াও আমি দেখতে পাচ্ছি ময়মনসিংহ থেকে হেদায়ত আছেন আমাদের সঙ্গে, সাতক্ষীরা থেকে আছেন আর জে হৃদয়। অনেকেই আমাদের এইখানে যারা লিখছেন বা কমেন্ট করছেন তাদের মধ্যে অনেকেই অলরেডি অচিনপুরে বা আমাদের লাইভ যে শোটা হয় মঙ্গলবারে সেখানে অংশগ্রহণ করেছেন, এবং আমি বিশ্বাস করি যে এভাবেই আপনারা পাশে থাকবেন, প্রতিটা মুহূর্তে যেভাবে সাপোর্ট দিচ্ছেন সেভাবে সাপোর্ট দিয়ে যাবেন। কারণ আপনারা যে সময় নষ্ট বলবো না, যে মানে আমি একেবারেই চাই না যে আপনাদের কোনো সময় নষ্ট হোক, সেই জন্য আমি চাইবো যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এমন কিছু শুনুন যাতে আপনার মনে হবে না শোনার পরে যে না সময়টা নষ্ট হয়ে গেল। যাই হোক, আমরা চেষ্টা করছি এবং নতুন নতুন আরো অনেক কিছুই সামনে আপনারা দেখবেন উপভোগ করবেন। আমরা নতুনভাবে অনেক কিছু সাজাচ্ছি, নতুন করে প্ল্যান করছি, মানে একদমই এখন সেটা বলতে চাই না, এবং কেন বলতে চাই না তারও নির্দিষ্ট কারণ নিশ্চয় রয়েছে, সেই কারণ আপনারা জানেন, নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। আমি দেখতে পাচ্ছি ইতালি থেকে স্বাধীন আমাদের সঙ্গে আছেন, নওগাঁ থেকে আছেন সিয়াম, আরাফাত আছেন আমাদের সঙ্গে, কাকতাড়ুয়ার দ্বিতীয় পর্বের যে কথা বলছেন সেটা নিয়ে অলরেডি আমার তানভীর তুষারের সাথে কথা হচ্ছে। সো আমার মনে হয় যে খুব দ্রুতই আমরা কোন একটা সমাধানের দিকে যেতে পারবো। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি কুষ্টিয়া থেকে সাগর, আর এই যে তানভীর তুষারের নাম বললাম, তানভীর তুষারই বেশ কিছু ঘটনা সামনে আসবে এই ঈদে থাকবে, মানে সাব্বিরজি না হলেও সুকান্ত মাইতির একটা ঘটনা আপনাদের উপহার দেব ঈদে। আর এরকম ধরনের ঘটনা, মানে একজন মানুষের অনেক ঘটনা থাকে না, যেমন আমরা কিন্তু বেশ কিছু ঘটনা অলরেডি আমরা কিন্তু সংগ্রহ করতে মানে পেরেছি। আমি বলবো যে জুনাইদ হুজুরের কথা যদি আমরা বলি, সাব্বিরজির কথা যদি আমরা বলি, মৌলানা কালুশাহ ফকিরের কথা যদি আমরা বলি, এরকম বেশ কিছু মানুষকে আমরা চিনি, কিন্তু মানে আমরা তাদের ঘটনা রেগুলার শুনি এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করেন এবং তাদের সেই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করেন। তো আপনাদের কাছেও নিশ্চয়ই এরকম আছে যে একজন মানুষ যিনি বুজুর্গ বা যিনি অনেক কিছু জানেন, সেই রকম মানুষ অনেকগুলো সমস্যার সমাধান করেছেন, অনেকগুলো সমস্যার, আপনারা কিন্তু চাইলে সেই সমস্যাগুলো বা সেই মানুষটার যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, আমরা সিরিজ আকারেই সেটা প্রচার করব। আমি চলে যাব আমাদের আজকের প্রথম ঘটনায়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আমাদের সঙ্গে। যিনি আজকে যুক্ত হবেন তিনি একটু ব্যস্ত আছেন নানা কারণে, এবং তিনি আজকে আসলে খুব অল্প কিছু সময় দেবেন। তো আমরা হয়তো প্রথম স্টোরির পরে তাকে একটু সময় দেব, তারপরে আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে নতুন একটা লম্বা ঘটনা নিয়ে। সেই পর্যন্ত আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, উপভোগ করবেন প্রতিটি মুহূর্ত। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আমি আরমান গাজী লিখছি ময়মনসিংহ বিভাগের নান্দাইল থানার জাহাঙ্গীরপুর ইউনিয়নের কোন এক গ্রাম থেকে। গত 28 ডিসেম্বর 2025 রোজ রবিবার রাত আনুমানিক 12টার পর আপনাকে একটা মেইল পাঠিয়েছি। 29 ডিসেম্বর রোজ সোমবার যখন বেশ কয়েকজন বন্ধু মিলে রাতে হাঁটাহাঁটি করছি, তখন এক বন্ধুর থেকে কিছু ঘটনা কালেক্ট করতে পেরেছি। যদিও ঘটনাগুলো অনেক ছোট, তবে আশা করতে পারি আপনার এবং লিসনারদের ভালো লাগবে। চলুন ঘটনায় যাওয়া যাক। সাল 2023, মোটামুটি ভালোই গরম। রাতে আমাদের বাজারের এক সেলুনে কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছি, হঠাৎ ভাইয়ের ফোন থেকে কল আসে। ফোনটা ধরতেই আতঙ্কিত কণ্ঠে ভাইয়া বলে, রাফি কই তুই? আমি বললাম আমি তো বাজারে। ভাইয়া বলল, যেখানে থাকিস না কেন মেহগনি বাগানে চলে আয় তাড়াতাড়ি। এখানে সঠিক স্থানের নাম বলতে পারলাম না, কেননা যদি কেউ সেই স্থান থেকে শোনে তবে আতঙ্কের সৃষ্টি হতে পারে। তবে এই স্থানটি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার 2 নম্বর সিদলা ইউনিয়নের ভেতরে। তো ভাইয়ার ফোন পেয়ে দেরি না করে আরো দুজনকে সাথে নিয়ে চলে যায় সেখানে। সেখানে গিয়ে দেখতে পাই যে ভাইয়া ভাবি দুজন অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছে, আর 5 বছরের ভাতিজি অঝরে কান্না করছে। এরপর সবাই মিলে তাদের নাকে মুখে পানি দিয়ে জ্ঞান ফেরাই। ফেরানোর পর তাদের জিজ্ঞেস করি যে তারা কেন অজ্ঞান হল। তারপর ভাইয়া যা বলল তাতে আমার নিজেরই ভয় লাগতে শুরু করল। ভাইয়ার ভাষ্য মতে তারা হোসেনপুর থেকে আসছিল, কিন্তু আমাদের বাজার থেকে প্রায় 1 কিলোমিটার আগে তাদের নামিয়ে দেয়। ড্রাইভার বলে যে তার বাড়ি নাকি সেখানেই, তিনি আর যাবেন না। তার অটোতে নাকি চার্জের স্বল্পতা রয়েছে, তাই তারাও বেশি জোরাজুরি করেনি। ভাবল এইটুকু পথ, অন্য গাড়ি না পেলে হেঁটে বাড়ি চলে যেতে পারবেন। এই উদ্দেশ্যে তারা হাঁটা শুরু করলেন। কিছুক্ষণ পর যখন কবরস্থান লাগোয়া একটা ছোট জঙ্গলের কাছে আসেন, আবার সেই মেহগনি গাছের বাগান, সেখানে কিছু সাদা কাপড় পরিহিত লোক কাঁধে লাশের খাঁটিয়া নিয়ে দৌড়াদৌড়ি করছে। ভাবি ছিল খুবই ভীতু প্রকৃতির মানুষ। তিনি সাদা কাপড় পরিহিত লোকদের দেখেই এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। ভাইয়া কি করবেন ভেবে পায় না, কোলে তার ছোট্ট মেয়েটি। এখানে একটা কথা বলে রাখি, এই স্থানটির 20 হাত পেছনেই বাড়িঘর রয়েছে, কিছুটা সামনেও রয়েছে, কিন্তু তখন নাকি ভাইয়ার চোখে চারপাশে শুধু অবয়ব আর অবয়ব ঘুরছিল। তিনি কোনো মতে আমাকে ফোন দিয়ে অজ্ঞান হয়ে যান। তিনি আরো বলেন অবয়বগুলোর লাল চোখ আর অস্বাভাবিক চলাফেরা এতটাই ভয়ঙ্কর ছিল যে সেটা দেখার পর তিনি আর সহ্য করতে পারেননি। আমি মোটামুটি সাহসী মানুষ, কিন্তু এই স্থান দিয়ে একা চলাচল করতে আমারও প্রচণ্ড ভয় লাগে। এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় হয়তো কাউকে সাথে নিয়ে আমি রাস্তা দিয়ে যাই। এই রাস্তা সম্পর্কে আমি আগেও অনেক কথা শুনেছি, কিন্তু যাদের কাছ থেকে শুনেছি তারাও নাকি অন্যের কাছ থেকে শুনেই বলত, এই প্রথম এমন কাউকে পেলাম যিনি সরাসরি ঘটনার সম্মুখীন হয়েছেন। এই ছিল ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। সিলেক্ট না করলেও সমস্যা নেই, আপনি পড়লেই হবে। লেখার মধ্যে অনিচ্ছাকৃত ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরো তিনটা ঘটনা আছে সেই বন্ধুর সাথেই যেগুলো ঘটেছিল, একে একে সবগুলো পাঠানোর চেষ্টা করব ইনশাল্লাহ। কালো জাদু, ভয়ঙ্কর পিশাচ কিংবা আশিক জিনের এবং মাছ ধরতে গিয়ে বিপদে পড়ার কিছু ঘটনা আমি আগেই সংগ্রহ করে রেখেছি। বহুল পরিচিত একটি বিলের ঘটনাও আছে যেগুলো পর্যায়ক্রমে পাঠানোর চেষ্টা করব। কিছু কথা বলার ছিল। আপনারা তো সাব্বিরজি কিংবা জুনায়েদ হুজুরের ঘটনা সবাই পছন্দ করেন, কিন্তু আমার জানা এমন একজন মাওলানা আছেন যার বাড়িতে বিশ্বের প্রায় সকল জিন একবার হলেও সাক্ষাতের জন্য আসেন। মাহফুজ কবিরাজ একই কথা বলেন। ওনার নাকি একটি মাদ্রাসাও আছে যেখানে জিনদের কোরআন শিক্ষা দিয়ে থাকেন, নাম আফতাব উদ্দিন মাওলানা। আমি চেষ্টা করব ওনার সাথে সাক্ষাৎ করার এবং কিছু ঘটনা জানার। যদিও আমার জানা মতে তিনি বছরের বেশিরভাগ সময় দেশের বাইরে কিংবা অন্যান্য অঞ্চলে থাকেন, তবুও চেষ্টা করব। হয়তো তিনি রাগ করতে পারেন এই ভেবে যে ভালো কিছুর সম্পর্কে জানতে না চেয়ে যাব ঘটনা শুনতে। ওই এলাকার এক বড় ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, যিনি একসময় ভূত এফএম শুনতেন, কিন্তু তিনি ভীতু হওয়ায় বাড়িতে একা থাকার ফলে শোনা বন্ধ করে দিয়েছেন। আশা করি তার সাহায্য নিয়ে কিছু ঘটনা আপনাদের উপহার দিতে পারব। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি খুব দ্রুতই অন্য ঘটনাও আপনার কাছ থেকে জানতে পারব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো দলে আছেন। আমিও ভালো আছি আর ভালো দলে আছি। আজকে আমাদের যে অতিথি জয়েন করার কথা ছিল তিনি দেখছেন, আমি দেখতে পাচ্ছি তার ডিভাইস নট কানেক্টেড, এরকম একটা স্টেটাস দেখাচ্ছে। সো আমার মনে হয় যে তিনি কিছুক্ষণের মধ্যে আবার জয়েন করে ফেলবেন, সরাসরি যুক্ত হবেন। তার মাঝখানে আমরা একটু সাবিতের সাথে কথা বলে আসি। সাবিত আমাদের সাথে আছেন এই মুহূর্তে। সাবিত কেমন আছেন, কোথা থেকে আছেন আপনি, এবং আপনার জীবনে যদি নতুন কোনো ঘটনা বা নতুন কোনো এপিসোড ঘটে থাকে সেটা যদি একটু আমাদের বলতেন, কোনো পরিবর্তন বা জীবনের কোনো নতুন অধ্যায় শুরু করেছেন কিনা, এরকম বিষয় যদি আপনি কথা বলতে চান সেটাও বলতে পারেন। চলুন আপনার সাথে কথা বলি, কেমন আছেন আপনি?
আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এন্ড হ্যাঁ, আপনার কথা অনুযায়ী সত্যি আমি আমার জীবনে নতুন একটা অধ্যায় শুরু করেছি, which is getting married. So বিয়ের পরে আসলে নতুন ঘটনা বলতে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আর আরেকটা জিনিস হচ্ছে যে বিয়ের পরে লাকিলি আমি একটা বাসায় শিফট হই এবং ওই বাসাতেই কয়েকটা ঘটনা ঘটে আমার এবং আমার ওয়াইফের সাথে। তো এই জিনিসগুলি আজকে আমি শেয়ার করতে চাই আসলে।
ওকে, চমৎকার। তাহলে আমরা তো সেগুলো শুনবই। প্রথমে আপনার নতুন যে জীবন আপনি শুরু করেছেন, মানে মানুষজন তো বিশ্বাসই করে না যে আপনাদের আসলে কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। মানে মানুষ মনে করেন যে দুটো বানানো নাম এরকম টাইপের। আমরা সেটার সমাধান করবো। আবার 2 মিলিয়ন উপলক্ষে আমরা যখন বেশ কিছু ভিডিও সিরিজ করব, সেই সিরিজের মধ্যে আপনারাও থাকবেন এবং আপনাদের দুই ভাইকেই সশরীরে একই ফ্রেমে দেখতে পারবেন মানুষ, তখন বুঝতে পারবেন যে আসলে আপনাদের অস্তিত্ব আছে। আমরা আপাতত কথা না বাড়িয়ে সরাসরি আপনার ঘটনায় চলে যাই। এবং আপনার জন্য, আপনি যার সাথে যুক্ত হয়েছেন, আপনার আপনার ওয়াইফের জন্য, সবার জন্যই আমার অনেক অনেক শুভকামনা। আপনাদের নতুন জীবন শুভ হোক। চলুন ঘটনায় যাই।
থ্যাংক ইউ ভাইয়া এন্ড ভূত.com এর সকল লিসেনারকে ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। আমি ঘটনায় যাব। আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা আসলে হয় আমার সাথে ময়মনসিংহের আকুয়া নামক এক জায়গায়। আমি এক্সাক্ট লোকেশনটা বলবো না, বিকজ বাসা বাড়ির একটা প্রাইভেসির ব্যাপার থাকে। আমরা যখন সেই বাসায় শিফট হই, প্রথমবার যখন শিফট হই, আমাদের কাছে বাসাটা ভালোই লাগে, ছিমছাম একটা জায়গা, সামনে হচ্ছে বড় একটা দিঘি, পাম্প সাইডে বিভিন্ন টাইপের ইলেকট্রিক টাওয়ার্স, এগুলো খুব সুন্দর দেখা যায় রাতেরবেলা, ইটস এ ভেরি নাইস ভিউ। মোটামুটি দুইতলা বাসা ছিল, আমরা ছিলাম দুইতলাতেই। তো প্রথম কয়েকদিন আমাদের সাথে কোনো ধরনের কোনো প্রবলেম নেই, বাট এখানে একটা প্রবলেম হতো কি যে আমাদের কারোরই হাজবেন্ডের কারোরই কোনো কাজ করতে মন চেত না। মানে আমরা অলওয়েজই কি করতাম, মানে কোনো না কোনো একটা কনফ্লিক্টের মধ্যে থাকতাম, কোনো না কোনো ঝামেলার মধ্যে থাকতাম, যে কারণে কোনো কাজ করতে পারতাম না আমরা। ইভেন আমাদের বাসায় রান্না পর্যন্ত হইতো না, এরকম বিভিন্ন ঝামেলা। তা আমরা এর মাঝে মাইন্ড রিফ্রেশ করার জন্য যাই কক্সবাজার। কক্সবাজার থেকে যেদিন ফিরে আসি, সেদিন রাতের বেলা আমি হঠাৎ করে, আমার ওয়াইফ ঘুমাচ্ছে, আমি ভূত ডট কম শুনছিলাম, তো হঠাৎ করে শুনলাম কি আমরা যে রুমে থাকি তার পাশের রুম থেকে ওয়াশরুমে ফ্লাশ করার সাউন্ড, বাট ওখানে তো কেউ নেই। আমি যখন গেলাম সেই জায়গায়, আমি দেখলাম কি যে ওয়াশরুমটা ভেজা। তো তৎক্ষণাৎ যদি কেউ ফ্লাশ না করে সেটা তো ভেজার কথা না, তা আমি আমার ওয়াইফকে কথাটা বলি নাই। পরদিন রাতের বেলা সে আমাকে বলে কি যে দেখো আমি কিন্তু এরকম সাউন্ড পাচ্ছি। আমি ওকে বললাম যে তুমিও পাচ্ছ, আমি তো আসলে তোমাকে বলি নাই বিকজ আমার মনে হচ্ছে যে এই জিনিসগুলি মানে খুব বেশি একটা বলার মতো কিছু না। তো সে আমাকে তখন শেয়ার করলো যে হ্যাঁ সেও এরকম সাউন্ড গুলো পায় এবং এই ধরনের প্রবলেম তারও হচ্ছে। সেদিন রাতের বেলায় আমি এবং আমার ওয়াইফ কোনো কিছু একটা নিয়ে কথা বলছিলাম, মানে আমাদের ভালো সময় কাটতেছিল, আড্ডা, বিভিন্ন পরিবারের জানাশোনা, বিভিন্ন বিষয়। ওই টাইমে সে হঠাৎ করে দেখতে পেল যে আমাদের যে মেইন ডোর, রুমের মেইন ডোর, সেই মেইন ডোরের সামনে থেকে একটা শ্যাডো শট করে সরে গেল। তো এই শ্যাডোটা সরে যাওয়ার পরে সে তৎক্ষণাৎ আমাকে বলল যে এখন এখানে একটা শ্যাডো চলে গেছে। অ্যান্ড ওই টাইমেই আমি যেই রুমের কথা বললাম, যে রুমে ওয়াশরুমটা ছিল যেখান থেকে ফ্লাশ হয়, ওইখান থেকে আমি কান্নার আওয়াজ শুনতে পারলাম, কোন একটা মহিলা টাইপের কোনো কিছু একটা কান্নার আওয়াজ। তো আমি তো ভয় পেয়ে গেলাম। ওই টাইমে বাজে হচ্ছে রাত প্রায় তিনটা। তো আমাদের ঘরে ওই রুমে কান্নার আওয়াজ, আরেক রুমে শিয়ালের ডাকের মতো শব্দ, তারপরে আবার ওয়াশরুমে ফ্ল্যাশ চলতেছে রেগুলার আর কি। তো আমরা দুইজনে ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে যাওয়ার পরে আমরা বাসা থেকে ওই মুহূর্তে তৎক্ষণাৎ বের হইলাম। বের হওয়ার পর আমরা মোটামুটি ফজরের পরে বাসায় ফিরি, ফজর আজানের পরে আর কি। তো আজানের পরে ফিরে যখন ভাবলাম যে হ্যাঁ এখন যেহেতু আজান হয়ে গেছে আর কোনো ধরনের হয়তো বা কোনো প্রবলেম হবে না, তো আমরা ঘুমানোর চেষ্টা করলাম। বাট শোয়ার পাঁচ সাত মিনিটের মধ্যে থেকে সেই কান্নার আওয়াজটা আবার। আমরা সেদিন সারাদিন ঘুমাতে পারিনি, সারাদিন না। তো পরের দিন এরকম আস্তে আস্তে সেম প্রবলেম হতেই থাকে। তো আমরা বাসা দেখার চেষ্টা করলাম, আস্তে আস্তে শিফট হলাম নতুন। এই নতুন বাসায় আসার পরে এই ধরনের কোনো প্রবলেম হয় নাই। এবং সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটা, একটা এরিয়াতে যখন নতুন কোনো মেম্বার যায় বা একটা বাসায় যখন কোনো একটা মানুষ ওঠে, আশেপাশের মানুষজন কিন্তু একটু হলেও কথাবার্তা বলে। তা আমি নিজে পার্সোনালি অনেকবার আমার যে প্রতিবেশী ছিল, নেইবার, আমি তার সাথে এই বিষয়ে পার্সোনালি কথা বলার ট্রাই করি, বাট সে আচ্ছা এই ধরনের কথা ছাড়া আমাকে কিছু বলে না। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটা, আমি যেদিন বাসায় উঠি মানে কক্সবাজার থেকে আসার পরে যেদিন আমার প্রবলেমটা হয়, ওই দিন থেকে আমার বাসার বাড়িওয়ালা প্রতিদিন সকালে আমাকে ফোন করে জিজ্ঞেস করে সব ঠিক আছে তো, কোনো প্রবলেম নাই তো বাসায়, তোমরা ঠিক আছো, প্রত্যেকটা দিন। আমি তো শুরুতে বুঝতে পারিনি যে আসলে এটা কি, বাট যখন এই জিনিসগুলো হতে শুরু করলো আমি আসলে আমি আর আমার ওয়াইফ দুইজনে বুঝতে পারলাম কি না এখানে একটা ঝামেলা আছে। তো এটা আসলে আমাদেরকে কেউ বলতে চায় না, বা বাড়িওয়ালা বারবার কি কারণে আমাদেরকে এই কথাগুলো বলবে। তো আমরা আসলে তৎক্ষণাৎ এই বাসাটা শিফট করে ফেলি এবং এখন আপাতত আর কোনো ধরনের কোনো প্রবলেমই বাসায় হচ্ছে না। বাট ওটা আসলে মানে দেয়ার ওয়াজ সামথিং এলস, কারণ আমি যদি দেখতে পারতাম একা সেটা আমি বলতে পারতাম কি আমার মনের ভুল বা ইটস মাই হ্যালুসিনেশন, বাট আমার ওয়াইফেরও সেম ফিলিংস, সেম জিনিস সেও দেখে, তো সেই ক্ষেত্রে তো এটা অ্যাকচুয়ালি হ্যালুসিনেশন হতে পারে না, দুইজনের তো একসাথে হ্যালুসিনেশন হবে না। আমরা এটাও ভাবছিলাম যে আমাদের টায়ার্ডনেসের জন্য হয়তো এটা হতে পারে, বাট নো, আমরা এই বাসাতেও যখন আসছি, একটা নতুন ফ্যামিলি যখন আমরা সেট আপ করে অনেক কিছুই লাগে, আমরা টায়ার্ড ছিলাম এই বাসাতেও, কিন্তু এখানে এরকম কোনো প্রবলেম নাই, এখানে একটা কোজি ফিলিংস আছে, নো প্রবলেম এখানে। এই ছিল আসলে ভাইয়া ছোট্ট একটা ঘটনা আমার।
অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো একজন অতিথি যুক্ত হয়েছেন, তিনি হচ্ছেন আমাদের ইফাদ। ইফাদ, আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে, এবং আশা করছি আপনি প্রথমবারের মতো জয়েন করেছেন এবং আপনার অনেক ব্যস্ততা আছে। সাবিত হয়তো আরো কিছুক্ষণ থাকবে আমাদের সাথে, সাবিতের সাথে আমরা কথা বলতে পারবো, কিন্তু আপনার সাথে একটু কথা বলে নিই, আপনি কেমন আছেন আজকে আমাদের এখানে এসে, আপনার কেমন লাগছে?
আসসালামু আলাইকুম রাসেল ভাই।
ওয়ালাইকুম আসসালাম।
আসলে ভাই আপনি সবসময় ভালো দলে থাকেন, এর জন্য আর বললাম না কেমন আছেন। মানে আমি এই জায়গায় এসে অনেক ইন্টারেস্টেড, আমি অনেক আগে থেকে আপনাদের ঘটনা শুনি, অনেক ভালো লাগে আমার একজন টিচারের কাছ থেকে আপনাদের এই শোটার ইচ্ছা জানা, এই তারপর থেকে আপনাদের শোটা শুনি, ঘটনা শেয়ার করার ইচ্ছা জাগলো, তারপর আপনাদের একজনের সাথে কথা বলে ওই আজকে ঘটনাতে আসলাম। আমার নাম ইফরাত, আমার বাসা বরিশাল নতুলাবাজ। এই ঘটনার বিষয়টা হলো যে একটা বাসা কেন্দ্রিক, যে একটা বাসায় অতীত থেকে মনে করেন দুজন মেবি জিন যে বাসায় দুটা জিন থাকতো। বাসা প্রথম মানে আগের কালে বাসা তো অত বড় ছিল না, ছোট ছিল। এটা মূল কেন্দ্রের বিষয় হলো যে আমার নানা নানি, মানে আমার নানা নানি ভাই, আমার নানির বোন, সেহেতু আমার নানা নানি সেই তাদের বাসায় আমরা গেছি, মানে পার্মানেন্টলি থাকার জন্য গেছি। এখন তারা আমাদের জন্য সাইডে, মানে আমি আপনাদের ঘরে স্ট্রাকচার দিয়ে বলি যে ঘরটা সামথিং গ্রামের ঘর, তো মানে গ্রাম না, অতটা গ্রামও না, বাট একটু মানে খোলা টাইপ, মানে কি এই ধানা জমি তো এই সাইডে। এই জন্য প্রথমে তারা একটা ঘরের মন ধরে বানাই থাকতো, আমরা যারপর যাই মানে শহরে যেভাবে বেলকনি হয় তেমন সাইডলি মনে করেন একটা মানে সামনে রুম প্লাস ঘর আর সাইডলি ওয়াশরুম মতন। আমাদের ওই পাশে, মানে আমাদের ওই পাশে কিন্তু আগে তারা তো থাকতো না, তারা ডান পাশের দিক থেকে থাকতো আর আমাদের বাম পাশে এটা তৈরি করে দিছে। এখন ওই জায়গায় থাকতাম তখন মেবি আমার বয়স ছিল, আমি এইটে পড়তাম, বয়স 7-8 ছিল। আর আমার আব্বু তখন তার নানা কাজে বাসায় থাকতো না, সেম টাইমে আমার আম্মু থাকতো আর আমার ছোট বোন ছিল, বয়স তখন ছিল 2-3 বছর, আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি। তখনকার ঘটনা যে আমার আম্মু আমাদের ঘরের রুমে, মানে সামনের রুম যে ছিল আমার সামনের রুম, আমি তো তখন ছোট, তখন আমি সামনের রুমে থাকতাম না, আব্বু এসে সামনের রুমে ঘুমাতাম। তখন মানে আমি ওই জায়গায় ঘুমাতাম, আম্মুর সাথে ঘুমাতাম, আমার বোন ডান পাশে ঘুমাতাম। আমার আম্মু আমাদের যে খাট, ঘরের রুমের খাট, তার ডান পাশে নামাজ পড়তো। আমার আম্মু অনেক ধার্মিক টাইপের, প্লাস আমার আম্মুর সাথে মানে এই জিন ঘাটতিক অনেক জিনিস আছে, যেটা আলাদা একটা ঘটনাতে বলবো। এটা মানে বিষয়টা যে এই যে আমার আম্মু ওই জায়গায় নামাজ পড়তো, এইটা হলো মূল কেন্দ্রিক সমস্যা যে আমার আম্মু ওই জায়গায় নামাজ পড়তো কেন। আমার আম্মু এর আগে বলছে যে সে যখন ওই বাসায় গেছে, মানে আমার নানু বাসায় গেছে, তখন থেকে তার অনেক সমস্যা হইতো। যেমন যদি সে ওই একটা নির্দিষ্ট স্থান যে খাটের পাশে জায়নামাজ বিছা নামাজ পড়ত, তখন তার শরীর জ্বালাপোড়া করত, শরীর গরম হয়ে যেত, এমন নানা সিমটম দেখছে। তখন সে অতটা বুঝতে পারে না যে এমন কোন সিমটম হতে পারে। তারপর একদিন রাতে আমার আম্মু শুয়েছে, আমি পাশে শুয়েছি আর ডান পাশে আমার বোন, না তবে ও মানে আমি আমার ডান পাশে আমার বোন আর আমি শুয়েছি। আমার আম্মু ফিল করতেছে যে বাম পাশে তো কেউ নাই, বা আমার আব্বু সেদিন ছিল না, সেই বাম পাশে একটা লম্বা, অনেক লম্বা অবয়বের মতন, মানে আম্মু ফিল করতে পারতেছে যে আমার বোন আমার পাশে নাই, আমার বোন সেই লম্বা একটা জিনিসের বুকের উপর। ওই জিনিসটা ফিল করার পর আম্মু দোয়া দোয়া করছে, আম্মু তো অনেক ধার্মিক টাইপের, অনেক দোয়া দোয়া করছে, তারপর এটা ঠিক হয়ে গেছে। ঠিক হওয়ার পর কিছুদিন মানে এভাবে ভালো মতন গেছে। যাওয়ার পর একদিন রাতে হয়েছে যে আমার আব্বু বাসায়, রাতে আমার আব্বু বাসায় আছে, আমি সামনের রুমে শুয়েছি, আব্বু সামনে মানে মধ্যের রুমে শুয়েছে, আম্মু আর আমার ছোট বোন। তখন ওই যে আমার নানুদের রুমে, আমাদের নানুদের রুমেরও মানে ঘরের টাইপের সামনের রুমে আমার খালা খালু আসছিল, আমার খালা খালু আসছিল আর আমার মামা ছিল। এখন একদিন সেদিন রাতে যেদিন আমি সামনের রুমে, আব্বু ঘরে ছিল, আমার আম্মু ছিল, তখন রাত তখন বেশি না মনে হয় একটা থেকে দুটার মধ্যে হঠাৎ আমার আম্মু ফিল করতেছে যে আব্বু পাশে নেই, মশারি টানানো তো বোঝা যাচ্ছে যে মশারি মানে উপর দিকটা লাগানো, কেউ একদিন অভাবে মানে শূন্যে ভেসে রয়েছে। এখন আমার আম্মু সেটা দেখে অনেক চিৎকার দিয়ে উঠছে যে কি হয়েছে কি হয়েছে, সেই যে চিৎকার দিছে। তখন আব্বুকে ফ্লোরে অনেক জোরে মানে ছুড়ে মারছে, আমার আব্বুর রানের উত্থান থেকে অনেক ব্যথা পাইছে, রক্ত বের হয়েছে। এখন আম্মু যখন কিচ্ছু আসছে পুরো ঘর মানে সহ্য হয়ে গেছে। আমি ছোট মানুষ, আমি সহ্য হয়ে গেছি। আমার তো ভয়, আমি তো অত বেশি বুঝতাম না তখন, মানে ছোট ছিলাম তো, সবার তো এক্সপ্লেন করে না যে কি হয়েছে। তখন করছে কি, আমার আব্বুর তো ওই অবস্থা, মানে সে তো ভালো আহত হয়েছে, অত উপর থেকে পড়ে গেছে, বলছে ফ্লোরে পড়ে গেছে, ব্যথা পেয়েছে। এই জন্য করছে কি, সামনে যে আমার খালা খালু, আমার খালু আর মামা ঘুমেছিল, আমার খালু আর মামাকে সুস্থ সামনে রুমে, মানে ঘরের সামনে রুমে, আমরা তো মনে করেন বেলকনির দিকে থাকতাম, তাই আমার আব্বু খালু আর মামায় সামনে ঘুমাইছে ঘরের সামনে, আর আমরা ঘরের মধ্যে ঘুমাইছি। আমাদের ওই যে বেলকনির ডান পাশে, মানে ঘরের ডান পাশে কেউ শোয় নাই, ওই ওই সামনের রুম মধ্যের রুম সব খালি আছিল, আর মধ্যের রুমে আমি আম্মু আর আমার নানি ঘুমাইছি। তখন একটু পর পর, মানে তখন তো আর কার ঘুম আসে না, যে অত বড় ঘটনা হয়েছে। এই যে টাইম লাইনটা তো মেবি 30 মিনিট সময় নিছে, যে আব্বু প্রয়োজন, তারপর ঘরে একটা বাংলাদেশের অবস্থা, যে কি হয়েছে এমন অত অবস্থা, সবাই ভয় ভীতির অবস্থায় চলতেছে। তখন শুইছি যে আমার আম্মু আমার ওই খালাকে, মানে তার খালাকে জড়াই ধরছে, মানে আমার নানিকে জড়াই ধরে ঘুমাইছে। তখন আমার নানির মুখ থেকে শোনা যে সে কইতেছে যে তুই আমার এত জোরে জড়াই ধরিস না, আমার আবার দুই মানে দুই দিকে নাচলে আমার ঘুম আসে না। এখন আমার নানি আমার আম্মুর দিক থেকে ফিরে অন্যদিকে শুয়েছে। এখন অন্যদিকে তো দেওয়াল, কিন্তু সামনের দিকে যে মানে ঘর, তো ঘরের সামনে তো আবার সামনের রুম। এখন সে সামনের রুমের দিক তাকাইতে দেখতেছে যে মানে একটা কাঠের দেওয়াল, মানে সামনের রুম আর ঘরের রুমের মধ্যে যে একটা ই থাকে, দরজা থাকে, সে দরজায় মানে তার কথা ভারসাম্যতে সে বলতেছিল যে মানে মাথাটা কিছুটা ভেড়ার মতন আর গায়ে একটা সাদা পাঞ্জাবি না, তবে সাদাটা ড্রেস, তবে অনেক আলো দিচ্ছে, অনেক আলো দিচ্ছে। এখন সে সেটা দেখা, আবার বিষয়টা হলো যে আমার না মানে নানিরা, তাদের বাসা কিন্তু ওইটাই, তারা কিন্তু ওই জায়গায় স্থায়ী ভাবে থাকে। আমার নানা এটা মেবি জায়গা কিনে বাসা করছে। এখন তাদের তো কোনো ক্ষতি করে না, তার ফলে আমার নানু যে ওইটাকে দেখছে, ওই জিনিসটা দিতে চাই, ওইটাকে দেখছে, দেখা করে বলতেছে, আমার নানু বলতেছে যে তুই কে, তুই এমন এমন সমস্যা করছেন, আপনার আমার বন্ধুকে তুই এমন করছিল কেন, তোমার জামাই কেমন করলি কেন। এখন সে শয়তানটা কিছু বললো না, শয়তানটা মানে জাস্ট বললো কি, দেওয়ালটা মানে এই দরজাটা ঝাঁকি দিল। দরজাটা যখন ওই মানে গ্রামের দরজা, তো ওই কাঠের দরজা, এখন ঝাঁকি দেওয়ার সাথে সাথে উপরে স্থান থেকে মানে একটা পাতিল পড়ে গেল, এই পরিমাণ ঝাঁকিটা আসছে, মানে একটা অবিশ্বাস্য ঝাঁকি। আমি তো সেটা আনতে তখন বুঝতাম না, তখন মানে এই জিনিসটা খালা আমার খালু তারপর নানা নানি বলছে এটা যে উপর দিয়ে পাতিল পরে গেছে, পাঁচিল দিয়ে পাতিল দিয়ে পরে গেছে, আমার সঙ্গে উঠছে, কেউ তো ঘুমায় না, ওই ভয় ভয় আসছিল। এখন আমার আম্মু তো আমার তার খালা তার জড়াই ধরছে যে এখন অনেক ভালো বেশি করতেছে, কি করবো। তারপরে এইভাবে করে আমার নানু কিন্তু ঘুমাইছে, তারপর কিন্তু আমার নানুর মেবি ঘুম আসছিল অনেক, সেজন্য সে ঘুমাইছে। তারপর আমার আম্মু চোখ দিয়েছিল, এখন এই জায়গাটা কনফিউশন আছে যে সে মেবি সরাসরি দেখছে না স্বপ্নে দেখছে, এটা হয়তো পারে জানে না, হয়তো পারে যে অর্ধ নিদ্রায় দেখেছে এটা, যে মানে সে দেখছে মানে ওই অবস্থায় দেখছে। এখন দেখার পর আমার আম্মু প্রশ্ন করতেছে, আমার আম্মু তো অনেক ধার্মিক, সে এই বিষয়ের ক্ষেত্রে হালকা অভিজ্ঞ আছে, প্লাস তার সাথে তার নানু বাড়ি থেকেও এইসব বিষয়বৃত্ত আছে, এটা একটা ঘটনা আছে। এখন সে ওইটাকে ওই জিনটাকেই প্রশ্ন করতেছে, তুই আর এই ঘরে উঠুস কেন। তখন ওই জিনটা নাকি তাকে বলছে যে আমি এই ঘরে উঠি তোর খালার একটা কালো মুরগি আছে, সেই কালো মুরগির রূপ ধরে আমি তোর ঘরে উঠি, আর তোর ছোট মেয়ের এই রূপ ধরে আমি তোর ঘরে উঠি। তখন আম্মু বলছে তুই আমার লগে কি চাস, তুই আমাকে এমন ভয় দেখালি কেন। তখন ওইটা এক্সপ্লেন করলো যে তুই যে খাটের ওই কানায় বসে নামাজ পড়িস, ওই জায়গা আমার বাসা, ওই জায়গা আমি অনেক আগে থেকে থাকি, এই বাসা বাড়ি এইগুলা যখন ছিল না
তখন আগে থেকেও আমার ইয়ের বাসা ছিল, তখন ওই তোর খাই মানে অমন তো বলে না যে তোর খালারা, তখন বলছে যে মানে তখন ওরা যে সে ঘর করছে আমি ওদের কিছু বলি নাই, কারণ ওরা ওখানে কিছু করতো না, আমাদের কোনো সমস্যা করতো না, কিন্তু তুই তোর সাথে যে একজন আছে সে আমাকে অনেক সমস্যা করে, প্লাস তুই ওই যাবে সে নামাজ পড়িস দেখে আমার অনেক সমস্যা হয়। তখন ওই জিনটা বলছে যে আমি তোর জামা আমি তোর স্বামীকে আর তোর ছোট বাচ্চাটাকে মানে আমার বাবাকে আর আমার বোনকে নিয়ে যাবে। তখন আমার আম্মু বলছে যে তুই এমন করিস না, আমি এখানে আর থাকবো না, আমি বাসা চেঞ্জ করে চলে যাব, তুই আমার এমন বড় কোনো ক্ষতি করিস না। তখন আবার আম্মু বলছে যে তাইলে আমার এই যে খালারা থাকে তুই তাকে তুমি কোনো সমস্যা করিস না, তখন বলে না ওরা আমাকে কোনো সমস্যা করে না আমিও তাকে কোনো সমস্যা করি না, তবে তুই আমার এমন সমস্যা করেছিস মানে আমার বাসার উপর বসে তুই নামাজ পড়েছিস, সাথে সাথে তোর সাথে যেটা আছে এটা আমাকে অনেক বিরক্ত করে, তো আমি তোকে এটা ক্ষতি করব তার আগে তুই এটা ব্যবস্থা কর। তখন আম্মু বলছে যে আমি এখান থেকে চলে যাব, তুমি আমার কোনো ক্ষতি করো না। তারপর লিটারলি আমরা ওই বাসা ছেড়ে চলে অন্য বাসায় চলে যাই। তারপর থেকে ওই ঘটনাটা মানে ওই বিষয় ভিত্তিতে আমাদের কোনো ঘটনা হয় না, তবে এখনো তো আমি আমার নানা বোনা ওই নানা বাড়ি যাই। নানা বাড়ি গেলে যে ওই মানে বেলকনির সাইডটা যে সাইডটা মানে ওই হয় আমার এখন বলতে আমার গার পছন্দ দাঁড়ায় যেতেছে, তখন মানে অন্ধকারে আমি এখনো যাই না, আমি এত মানে মনে করেন 18 বছরের উপর হয়েছে আমার বয়স, আমি এখনো ওই জায়গায় যাই না, মানে ওই জায়গায় গেলে আমার এমন পরিমাণ ভয় করে যেন বোঝায় কিছু আমাকে দিকে তাকায় দিচ্ছে, মানে যে আমার নানির যে ঘরের এই গ্রামের সাইডে তো মাইচ্ছা থাকে, মাইচ্ছা উপর মাইচ্ছার মাথার মতন আসিল, তখন আমি ওইটার দিকে তাকাতেই পারি না, ওটার দিকে তাকালে মনে হয় কিছু জানে আমার দিক তাকায় দিচ্ছে, আমার ওইটা দেখলে আমার প্রচুর ভয় করে। এই এইটা একটা ঘটনা ছিল, আর একটা ঘটনা আছিল যদি সময় থাকে বলি।
আপনাকে শুনতে পাচ্ছি আপনাকে, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রথম একটা ঘটনা গেল, তো আমরা আজকে আসলে আপনি একটু ওয়েট করেন, যদি আপনার সময় থাকে তাহলে আমরা সেকেন্ড ঘটনায় যাব, আগে একটু আমি সাবিতের সাথে কথা বলে সাবিতকে বিদায় জানাতে চাই, সেটাতে আপনি কি ওকে?
নো প্রবলেম, হ্যাঁ ভাইয়া।
ওকে সাবিত।
জি ভাইয়া,
আমি প্রথমে জানতে চাই যে ঘটনা তো শুনলাম নতুন জীবনের শুরুতে এরকম একটা মানে অভিজ্ঞতা, মানে সত্যি কথা বলতে যেটা সত্যি যে যেরকম আপনি সবসময় আসলে ঘটনা খোঁজেন সেই জন্যই হয়তো একটা নতুন জীবনে শুরু করেছেন, সেই সময় আপনি কিছু ঘটনা এসে আপনার সামনে দাঁড়ালো, যাই হোক সেটা অন্য ব্যাপার। আমি শুধু জানতে চাই যে এই যে ঈদ, আপনি যদি এর মাঝখানে লিসনারদের উদ্দেশ্যে কিছু বলতে চান বলতে পারেন, কিন্তু আমি একটা বিগ অ্যানাউন্সমেন্ট দিতে চাই, সেটা হচ্ছে যে ঈদে আসলে আমরা বেশ কিছু হরর সিরিজ নিয়ে আসব, তো এইখানে আপনি যদি লিসনারদের আপনার পক্ষ থেকে আপনি কাদের ঘটনা নিয়ে আসবেন বা কি ধরনের, যেমন হরর সিরিজ বলতে আমি একটু সবাইকে বুঝিয়ে দেই, হরর সিরিজ মানে হচ্ছে যে ধরেন যে আমরা বেশ কিছু ক্যারেক্টার অলরেডি আমাদের কিন্তু এস্টাবলিশড, আপনারা সবাই এদেরকে চেনেন মানে ওনাদেরকে চেনেন এবং ওনাদেরকে অনেক পছন্দ করেন, যেমন একজন সাব্বিরজি, তারপরে মৌলানা কালু শাহ ফকির, জুনায়েদ হুজুর, এরকম বেশ কিছু কিন্তু মানে মানুষ আছেন যাদের ঘটনা আপনারা বারবার বারবার শুনতে চান, তো আমরা ওই রকম একটা কিছু চিন্তা করছিলাম, তো সাবিত বলছিলেন যে তিনি তার কাছে নাকি একটা ঘটনা আছে এরকম সিরিজের মতন, নতুন একটা সিরিজ আমরা শুরু করতে পারি, সেটা যদি একটু বলতেন সাবিত।
আসলে আমি ভাইয়া প্রথমে ভূত.com এর যারা লিসনার তাদেরকে কিছু কথা বলতে চাই, তারপরে আমি অ্যানাউন্সমেন্টটা করতে চাই, সেটা হচ্ছে যে আমি সকলের কাছে দোয়া চাই, যেহেতু নতুন লাইফ শুরু করেছি সবকিছু যেন সুন্দর কাটে আমাদের জন্য সকলে দোয়া করবেন এবং আপনাদের সকলের জন্য আমাদের দোয়া থাকবে। তো এবার যদি অ্যানাউন্সমেন্টের কথায় আসি ভাইয়া, তো সেই ক্ষেত্রে আমার কাছে যেই সিরিজটা আছে সেই সিরিজটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার একজন পরিচিত নানাকে নিয়ে, আসলাম নানা, ওনার ঘটনা আমি অ্যাকচুয়ালি অডিও ক্লিপ আকারে বেশি দিয়ে থাকি। তো যখন আমি এই সিরিজটার বিষয়ে জানতে পারলাম আমি চিন্তা করলাম যে তাহলে ইমেইলে ট্রাই করা যাক, বিকজ আসলাম নানার মোটামুটি অনেক স্টোরি আমার কাছে আছে, আমি নিজে শুনছি ওনার কাছ থেকে বসে বসে গ্রামে। শাহ সাহেবের উনি ছিলেন একজন আলেম এবং উনি বিভিন্ন টাইপের জায়গায় ওনার একটা ডেরা ছিল কিশোরগঞ্জে। তো ওই ডেরাতে মানুষ আসতো তাদের বিভিন্ন সমস্যা নিয়ে এবং উনি বেশ প্রসিদ্ধ ছিলেন ওই জায়গাতে। তো ওই ডেরাতে মানুষ যখন আসতো, আসলাম নানা ছিলেন ওনার কম্পেনিয়ন বা সহযোগী বা বন্ধু বলা যায় যেটা আর কি মানুষ বলে। তো উনি এই ঘটনাগুলো দেখতেন এবং কাছে থেকে পর্যবেক্ষণ করতেন এবং শাহ সাহেব যদি কোনো জায়গায় মানে সমস্যা সলভ করতে যেতেন সেই ক্ষেত্রেও আসলাম নানা ওর সাথেই থাকতেন। এবং উনি আমাকে শাহ সাহেবের জীবনের ঘটনাগুলো বলেছেন এবং শাহ সাহেবের সাথেও আমার পার্সোনালি দেখা হয়েছে। বেশ বৃদ্ধ মানুষ, নুরানি চেহারা, লম্বা সাদা দাড়ি, টুপি এবং খুবই ভালো মানুষ, অমায়িক মানুষ। তো ওনাদের ঘটনাগুলোই আমি নিয়ে আসতে চাচ্ছি, বিকজ সিরিজ আকারে হলে এটা আমার জন্য খুবই কমফোর্টেবল হবে এবং আমার কাছে বেশ ভালো ঘটনাও আছে ওনাদের।
এবং আমরা যেটা চিন্তা করছি সাবিত, সেটাও একটু সবাইকে জানাই দেই, সেটা হচ্ছে আমরা চিন্তা করছি যে এগুলোর এক একটা এপিসোড এক একজন আসলে শুনে লিখবেন এবং আপনাদেরকে পাঠাবেন। সেটা তো মনে হয় আরেকটা নতুন একটা হচ্ছে আসলে এডিশন, রাইট?
জি জি অবশ্যই।
সাবিত, আমরা এবারের ঈদে তাহলে এরকম কিছু ঘটনা আমরা নিয়ে আসি যে ঘটনাগুলো আসলে সবাই শুনতে আগ্রহী বা সবাই শুনতে চান। এবং আমরা আমরা হচ্ছে আসলে আমাদের এই সিরিজটার, আমি যেটা বুঝতে পারছি, যিনি মানে যদিও একজনই স্টোরি বলেন কিন্তু এখানে আসলে যেমন সুকান্ত মাইতি স্টোরি বলেন কিন্তু স্টোরি আসলে সাব্বিরজির, এইরকম ভাবে যেমন তানভীর তুষার ঘটনা বলেন কিন্তু ঘটনা আসলে হচ্ছে আমাদের মৌলানা কালুশা ফকিরের বা ইয়াসিনের যে ঘটনা জুনায়েদ হুজুরের, ঠিক একইভাবে সাবিত আলম যে ঘটনাটা সংগ্রহ করেছেন একজনের কাছ থেকে, তার কাছ থেকে শুনেছেন, এবং ঘটনাটি আর একজনের মানে মানে যিনি মানে যার সাথে ঘটেছে আর কি, একজন ঘটনাটা জানেন জেনে সাবিতকে, সাবিত আর সিফাতের কিন্তু সব ব্যাপারই কিন্তু মানে ম্যাক্সিমাম স্টোরি কিন্তু তাই, মানে কারো কাছ থেকে শুনে তারপরে তারা হচ্ছে লেখেন, মানে তারা হচ্ছে শুধুমাত্র স্টোরি টেলার না, তাদের স্টোরি তো কি বলবো যে নিজেদের স্টোরি কবেই বলে ফেলেছেন, এখন তাদের যে মেইন কাজটা সেটা হচ্ছে যে বিভিন্ন মানুষের কাছ থেকে স্টোরি কালেক্ট করে নিয়ে আসা, সেটাই তিনি করবেন এবং এই সিরিজটা আমি আশা করব খুব ভালো হবে। সাবিত, আপনি অসংখ্য ধন্যবাদ জানাই প্রথমে আপনাকে, এবং আপনি আজকে কষ্ট করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের দুজনের জন্যই নতুন জীবনের অনেক অনেক শুভকামনা থাকলো, আপনারা ভালো থাকবেন, আপনাকে আজকের মতো বিদায় জানাচ্ছি। যদি আপনি শেষে একেবারেই শেষে কিছু বলতে চান লিসনারদের উদ্দেশ্যে আপনি বলতে পারেন।
আমি লিসনারদেরকে থ্যাংক ইউ দিতে চাই এবং ভুট ডট কম এর সকল ক্রু মেম্বার্স এবং মডারেটর্স বা যারাই আমাদের টিমে আছেন সবাইকে ধন্যবাদ, বিকজ আমার লাইফের এই নতুন অধ্যায় শুরু হওয়ার মাধ্যমে ভুট ডট কম। থ্যাংক ইউ ভেরি মাচ রাসেল ভাইয়া, thank you very much bhoot.com whole team and thank you very much the listeners of the team. ami ashole shobar kache khubi kritoggo ebong ami shokoler kache mane shokolke shukriya janai, dhonnobad shokolke amader jonno dua korben, bhalo thakben rasul bhaiya, listener ra shokole bhalo thakben, ide notun kono ghotona niye ebong notun series ne apnader sathe abar kotha barta hobe inshallah, ebong series er jonno onek onek shubhokamona bhaiya।
একদম, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার মনে হয় বিয়ের পরে এই প্রথম কোন লাইভে অংশগ্রহণ, এবং আমরা আমরা আসলে খুব দ্রুত 2 মিলিয়নের সময় আপনারা বেশ কিছু ভিডিও আমাদের দেখতে পাবেন যে ভিডিওগুলোতে আমরা আসলে অংশগ্রহণ করতে চাই, ইনশাল্লাহ আমরা সেরকম বেশ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব এবং আপনাদের সাথে তখন এই সমস্ত বিষয় নিয়ে আরো অনেক কথা হবে। আর আমার মনে হয় যে যে সিরিজ, সেই সিরিজ সিরিজের জন্য আমাদের সবারই অপেক্ষা থাকবে, এবং আমরা আসলে অনেকদিন ধরে ভাবছিলাম যে এরকম মানে স্টোরি, আরও নতুন কিছু স্টোরি আমাদের মধ্যে নিয়ে আসা যায় কিনা, বা এরকম আরও নতুন কিছু স্টোরি আমাদের মানে কি বলবো যে আপনাদের সামনে উপস্থাপন করা যায় কিনা, সেই সুযোগটা আমরা যেহেতু পেলাম সুতরাং আমরা এটাকে এটা এটা কন্টিনিউ করি। আর আমরা এখন একটু সাবিত আপনি বিদায় নিতে পারেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ইফাদ, আপনার জন্য যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমার মনে হয় যে আজকে যে টাইম আমরা দেখতে পাচ্ছি সেই টাইমে আসলে আমাদের আরো মানে একটা বড় ইমেল আছে, সেই ইমেলটা আমরা আসলে সবাইকে শোনাতে চাই। তো আমি শুধুমাত্র আপনাকে এটা বলবো যে মানে শেষে মানে এই চলে যাবার আগে আপনি যদি আজকে মানে আরেকদিন আমরা সেকেন্ড স্টোরিটা শুনবো, আজকে যদি আপনি লিসেনারদের উদ্দেশ্যে কিছু একটা বলতে চান বলতে পারেন। ইফাদ আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি না, সম্ভবত মিউট করা আছে আপনার আপনার এন্ডে। হ্যাঁ জি, এখনো শুনতে পাবো, জি বলেন।
জি রাসেল ভাই, আমি লিসেনারদের সম্পর্কে বলতে চাচ্ছি যে মানে রাসেল ভাই আপনার যে শোটা, এটা আমি মনে করি যে কিছু কিছু মানুষের ইমোশন হয়ে গেছে, মানে কিছু কিছু মানুষ এই শোটা না শুনে মানে না শুনলে ঘুমাতে পারে না, আমিও একজনের মধ্যে। তার জন্য বলি যে আপনি যে কাজটা করছেন, মানে এই যে এটা এই যে ভূতের একটা শো করছেন, এটা আমরা আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। আর যারা যারা শুনছে তাদের মেবি একই কথা যে আপনি যে কাজটা করছেন তার জন্য সবাই কৃতজ্ঞতা প্রকাশ করে, এর জন্য মেবি ঘুমটা ভালো হয় আমাদের। এই এতটুকুই। আর লিসেনাররা বেশি বেশি সাবস্ক্রাইব করে 2 মিলিয়নের জন্য স্পেশাল এপিসোডটা একটু তাড়াতাড়ি শুনতে পারি। এই জন্য আমি প্রথম থেকে ভাবছি যে 2 মিলিয়ন স্পেশাল এপিসোডগুলো অনেক বড় হয়, প্লাস এগুলো অনেক ভয়ঙ্কর হয়, এগুলো শুনতে অনেক ভালো লাগে। এই জন্য সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে 2 মিলিয়ন করে দিলে ভালো হতো।
অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি অনেক ভালো থাকুন। আমার মনে হয় যে নেক্সট যে এপিসোড সেই এপিসোড বা কোন একটা এপিসোড আপনাদের আপনাকে আপনি দ্রুত আবার ফিরে আসবেন, এবং আপনার তখন আমরা আপনার এই ঘটনাটা শুনব, এবং আপনার কাছে নিশ্চয়ই আরো বেশ কিছু ঘটনা আছে, আপনার সাথে মানে অন অফ কথা হবে। আশা করছি যে আপনার এই ঘটনা যদি কারণ জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ব্যস্ত ছিলেন, এই জন্য আমাদেরও প্রিপারেশন একটু অন্যরকম ছিল, আমরাও এই জন্য একসাথে দুজন গেস্টকে ইনভাইট করেছিলাম। সুতরাং আজকে আমার মনে হয় যে আজকে আমরা ইমেইলে চলে যাই, নেক্সট টাইম আপনার ঘটনা আমরা অবশ্যই শুনব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকবেন ইফাত। আমরা কথা বলছিলাম ইফাদের সাথে, এবং এর মাঝখানে যেহেতু লম্বা একটা ইমেইলে যাব, ইমেইলের মাঝখানে আমরা একটু আসলে কিছু কমেন্ট পড়ে ফেলতে চাই। আমাদের এই কমেন্ট সেকশনটা অনেকে যেমন পছন্দ করেন না, ঠিক একইভাবে অনেকে আবার প্রচন্ড পছন্দ করেন, সুতরাং আমাদের কমেন্ট পড়তেই হয়। এটা একটা আসলে আমাদের জন্য, আমরা সবসময় একটা ডিলেমার মধ্যে থাকি যে পড়বো কি পড়বো না, বাট ওই যে মানে মানে স্টোরি যেমন যাবে সেরকম কিছু কমেন্ট না হয় থাক, কারণ কেউ কেউ তো অনেক পছন্দ করেন। আমি দেখতে পাচ্ছি যে যশোর ঝিকরগাছা থেকে আমাদেরকে কমেন্ট করেছেন, নাম লেখেননি। আমাদের সঙ্গে আছেন কুষ্টিয়া থেকে রিন্তু, আমাদের সঙ্গে আছেন আচ্ছা, একটা খাটিয়ার কারণে 3টি জীবন শেষ। এইটা এটা আমি আসলে প্রেক্ষাপটে জানি না, যদি একটু বিষয় একটু যদি বলতেন তাহলে খুব ভালো হতো, মানে আপনি কোন প্রেক্ষাপটে বলছেন এটা। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহিমা কুমিল্লা থেকে, আমাদের সঙ্গে হাসান আছেন, হাসান মৃধা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নাহিদ, আমাদের সঙ্গে আছেন খুলনা থেকে আকাশ আছেন, আমাদের সঙ্গে তাসিন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আফ্রিকান কালো জাদু চাই। আফ্রিকান কালো জাদু একটা বিরাট সিরিজ, যেই সিরিজটা আমরা আবারও শুরু করবো এবং খুব দ্রুতই আসবে। আপনারা জানেন যে আমাদের যে স্টোরিগুলো মিডল ইস্ট থেকে আসে, মিডল ইস্টের এই অস্থির পরিস্থিতির কারণে বিভিন্ন আমাদের লিসনার্স, আমাদের স্টোরি টেলার যারা রেগুলার ঘটনা পাঠাতেন, তারাও আসলে একটা ঝামেলার মধ্যেই আছেন, একটা অস্থির সময় পার করছেন। সুতরাং আমরা একটু প্রবলেম পড়েছি, বাট খুব দ্রুতই আমার মনে হয় যে সব পৃথিবী শান্ত হলে আসলে সবকিছুই নর্মাল হয়ে যাবে। মামুন কুয়েত থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মালয়েশিয়া থেকে ইমন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জামিল নরসিংদী থেকে, মানিকগঞ্জ থেকে আছেন ফারহান, আমাদের সঙ্গে আছেন মুন্সীগঞ্জ শ্রীনগর থেকে ইমরান, আমাদের সঙ্গে আছেন সিরাজগঞ্জ থেকে আলফি, এবং তিনি বলছেন যে প্রতিদিন কমেন্ট দেখেন। আচ্ছা, আমি প্রতিদিন কমেন্ট দেখলাম, আমি আসলে সব কমেন্ট তো পড়া হয় না, কিন্তু প্রতিদিন কমেন্ট যেগুলো দেখি সেগুলো কিন্তু আসলে পড়ে ফেলি। যাই হোক, 5-7 পর্বের সিরিজ লাগবে, অলরেডি দাবি জানিয়ে দিয়েছেন, আমরাও চেষ্টা করব। আমরা আসলে চেষ্টা করছি মিনিমাম মানে 4টা এপিসোড বা মানে 3টা নিচে তো সিরিজ হয় না, মিনিমাম 4টা বা 5টা। আপনি ঠিকই বলেছেন, 5-7 পর্বের সিরিজ আমরা সেরকমই কিছু নিয়ে আসব, এবং কোথায় নিয়ে আসব কিভাবে নিয়ে আসব খুব দ্রুতই আপনারা জানতে পারবেন, এবং এটা অবশ্যই আপনাদের জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য একটা অপেক্ষার প্রহর গোনা শুরু হলো আজকে থেকে, আমি খুব দ্রুত জানিয়ে দেব। আর এই মুহূর্তে আমরা চলে যাব সরাসরি ঘটনায়, আমরা ঘটনার শুরু আসি এবং ঘটনার পরে আবার যদি কিছু কমেন্ট থাকে সেই কমেন্টগুলো পড়ে ফেলবো। চলুন ঘটনায় যাওয়া যাক।
Welcome back, আপনাদের
সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। সৃষ্টির আদিকাল থেকেই চলে আসছে মহান রবের নিয়ম। তিনি তার সৃষ্টিকে শুরু থেকেই নিজের নিয়মে চালিয়েছেন এবং ভবিষ্যতেও তার ব্যতিক্রম হবে না। তবে কি হয় যখন মানুষের কর্ম তাকে নিয়ে যায় নিয়মের বাইরে, কিংবা মহান রব ফিরিয়ে নেয় তার থেকে নিজের দয়া? আমরা সবাই এতদিন মোটামুটি জানি অতি প্রাকৃতিক শক্তির হাত থেকে আল্লাহর ইচ্ছায় হুজুর কিংবা কবিরাজ রক্ষা করেন মানব জীবনকে। কিন্তু এমন যদি হয় মানুষকে রক্ষা করা হুজুর কিংবা কবিরাজ নিজেই ধীরে ধীরে গ্রাস হতে থাকে কোন এক অচেনা শক্তির হাতে। জানতে চান কি হয়েছিল তার সাথে? আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, জানি আল্লাহর অশেষ সহমতে আপনি সবসময় ভালোর দলে, আমার নাম গোপন রাখার অনুরোধ করছি। এরপর তিনি তার নাম লিখেছেন, সেটা আমি পড়ছি না। তারপর তিনি লিখছেন, বলে রাখা ভালো, এই ঘটনা গ্রামের অধিকাংশ মাঝবয়সী মানুষই জানেন, তাই সবার কথা থেকে নিজের মতো করে লিখলাম। ঘটনাটি বগুড়ার কোন একটি গ্রামের, আর আমার লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাল 1982, সময়টা তখন যান্ত্রিক কোলাহল মুক্ত, গ্রামের বাতাসে অনাবিল সুখ, প্রকৃতি তখন নিজেকে মুড়িয়ে নিয়েছে শীতের চাদরে। তেমনি এক শীতের সকালে কাঁথা গায়ে দিয়ে ঘুমাচ্ছিলেন লোকমান কবিরাজ, ছদ্মনাম, বয়স আনুমানিক 75 কিংবা কিছু বেশি। হঠাৎ কিছু একটার শব্দে তার ঘুম ভেঙে যায়। দরজায় কেউ কড়া নাড়ছে, ঠক ঠক ঠক। কে? কবিরাজ কাকা, দরজা খুলুন দয়া করে, আমার ছেলেকে বাঁচান, খুলুন দয়া করে। দরজা খুলেই দেখলেন গ্রামের এক পরিচিত মুখ কান্না ভেজা চোখে তার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে মিজান, চোখে পানি কেন? কবিরাজ কাকা, আমার ছেলেকে বাঁচান, আমার ছেলেকে ওরা মেরে ফেলবে। আরে শান্ত হ, কি হয়েছে বল। আচ্ছা চল দেহি তোর বাসায়। এই বলে কবিরাজ মিজানের সাথে হাঁটা শুরু করল। লোকমান কবিরাজ ছিলেন অত্র কয়েক গ্রামের ভেতর নাম করা কবিরাজ, এলাকা বা এলাকার বাইরের অতি প্রাকৃতিক সমস্যার সমাধান দিয়ে থাকেন তিনি। মানুষ হিসেবেও বেশ উদার মনের। তাঁর সন্তান ও স্ত্রী এক রাতে রহস্যজনকভাবে মারা যায়। অনেকে বলে এটা জিনের কাজ, কারণ তিনি এই পেশায় অনেক জিনকে শত্রু আনিয়েছিলেন। স্ত্রী সন্তানের মৃত্যুর পর আর তিনি বিয়ে করেননি। গেটের সামনে যেতেই তিনি কিছুটা অস্বস্তি অনুভব করেন, তার মনে হচ্ছিল কিছু একটা আছে ওখানে। পরক্ষণেই চোখ যায় বাড়ির পেছনের জাম গাছটায়, অস্পষ্টভাবে কিছু একটার ছায়া দেখতে পান তিনি। যাই হোক, ঘরের ভেতরে প্রবেশ করতেই দেখেন 12-15 বছরের একটা ছেলে বিছানায় বাঁধা। কবিরাজ কাকাকে দেখেই ছেলেটার আগে গজগজ করতে থাকে, অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। কবিরাজ কাকা সবকিছু দেখে ঘর থেকে বেরিয়ে এসে মিজান সাহেবকে ডেকে আসল ঘটনা জানতে চান। মিজান সাহেব বলেন, ছেলেটা বেশ চঞ্চল স্বভাবের ছিল, এখানে সেখানে ছুটে বেড়াত। তেমনি একদিন দুপুরে খাওয়া দাওয়া শেষে বন্ধুদের সাথে খেলতে যায়। সারাদিন তার খোঁজ খবর ছিল না, আমরাও খোঁজ করিনি, কারণ প্রায়ই সে খেলতে যেয়ে দেরিতে ফেরে। আজকেও সন্ধ্যার পরপরই বাড়িতে ফেরে, কিন্তু আজকে সে অনেক শান্ত ছিল, কারো সাথে কথা না বলে রুমে গিয়ে শুয়ে পড়ে। আমরা ব্যাপারটা স্বাভাবিকভাবেই নেই। রাতে যখন ওর মা খাবারের জন্য ডাকতে যায়, সে কিছু না বলে ঘুম থেকে উঠে রান্নাঘরের দিকে চলে যায়। আমি ওর পেছন পেছন যেয়ে দেখি হাঁড়ি সহ খেতে বসেছে। দেখতে দেখতে একটা বাচ্চা আমাদের তিনজনের খাবার খেয়ে নেয়। খাওয়ার শেষে কারো সাথে কথা না বলে শুয়ে পড়ে। আমরা ধমেরে তার এই আচরণ দেখলাম। তখন অবধি অন্য কিছু মাথায় আসেনি। রাত আনুমানিক 2:30, হঠাৎ আমার স্ত্রীর চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। বাইরে যেয়ে দেখি আমার ছেলে রুমের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর সাদিক মানে আমার ছেলে বিছানায় শুয়ে। সকালে স্ত্রীর জ্ঞান ফিরলে রাতের কথা জানতে চাইলে সে যেটা বলে তা শুনে আমার কপালে চিন্তার ভাঁজ পড়ে। স্ত্রী বলেন, রাতে আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন হলে বাইরে যেতেই সাদিকের রুমে হ্যারিকেনের আলো দেখে ও রুমের দিকে এগিয়ে যাই। রুমের কাছে যেতেই কয়েকটা অদ্ভুত কণ্ঠের আওয়াজ শুনতে পেয়ে দরজা খুলে দেখি সে কার সাথে যেন কথা বলছে। দেওয়ালে একটা ধোঁয়ার মতো অবয়ব, শুধু লাল চোখ ছাড়া আর কিছু বোঝা যাচ্ছিল না। হঠাৎ সাদিক কথা বলা বন্ধ করে দিয়ে বিছানায় বসা অবস্থায় এমন ভাবে আমার দিকে ঘুরে বসল যেন সে হাওয়াতে বসে আছে। কি এটাকে, এ আমার ছেলে হতে পারে না। ওর মুখে অদ্ভুত এক হাসি, চোখের কোনায় কালো ধোঁয়া ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। ফ্যাঁস ফ্যাঁস কণ্ঠে সে বলছে, মা এদিকে এসো, দেখো আমার নতুন বন্ধু। এই কথা বলেই অদ্ভুতভাবে হাসে। আমার স্ত্রীর মুখ থেকে ঘটনা শুনতে শুনতে হঠাৎ সাদিক রুম থেকে দৌড়ে বাইরে চলে যায়। আমিও পেছনে ছুটে যাই, কিন্তু তাকে খুঁজে না পেয়ে আবারও ফিরে আমার স্ত্রীর কাছে আসি। কিছুক্ষণ পর সে আবারও চলে আসে, এসে খাবার চায়। ওর মা তখনও শুয়ে, তাই রান্না হয়নি। একথা শুনে রাগে রান্নাঘরের সবকিছু ফেলে দিতে শুরু করে এবং অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। পাশের বাসার কয়েকজনকে নিয়ে তাকে বেঁধে রেখেছি অনেক কষ্টে। কাকা আমার ছেলের ঠিক করে দেন। আচ্ছা চিন্তা করিস না, আমি দেখি কি করা যায়। এই বলে পানি পড়ার তাবিজে দিয়ে কবিরাজ কাকা বলেন, এটা আপাতত আরে পড়ায় দে। রাতে ঈশার নামাজের পর কবিরাজ কাকা আসেন এবং আসনে বসলে তার সাথে থাকা জিনদের সাথে কথা বলে জানতে পারেন সাদিক তাদের বাড়ির পাশের আড়াতে খেলতে যায়। বগুড়ার ভাষায় বাঁশঝাড় বা জঙ্গলকে আড়া বলে। ওখানে একটা ঢিবি আছে যেখানে ভয়ঙ্কর ইফরিত জিনের বাস। সাদিক সেখানে এমন সময় গিয়েছিল যখন ওই জিন শয়তানকে খুশি করার জন্য বিভিন্ন রিচুয়াল করছিল। সাদিককে দেখে সে শয়তানের নামে বলিদান করার পরিকল্পনা করে, আর এই জিন অনেক শক্তিশালী হওয়ায় এর থেকে বেশি কিছু সংগ্রহ করতে পারেনি। কবিরাজ কাকাকে তারা বলে, আপনি যেটাই করুন তাড়াতাড়ি করতে হবে। এই বলে কবিরাজ কাকার জিন চলে গেলে কবিরাজ কাকা ভাবতে থাকেন কিভাবে এর সমাধান করা যায়। এক সময় তিনি ঘুমিয়ে যান। ঘুমের মধ্যে অদ্ভুত এক স্বপ্ন দেখেন। তিনি দেখেন একটা সাদা গরু কুয়াশার ভেতর বের হয়ে এসে কালো ধোঁয়ার আবরণের রূপ নিয়ে ভারী কণ্ঠে তাকে বলছে, খুব শখ আমার বিষয়ে জানার, শীঘ্রই জানতে পারবি। এই বলেই কবিরাজ কাকার বুকে পা দিয়ে একটা চাপ দেয়, আর সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। জেগে উঠে তিনি প্রচণ্ড ব্যথা অনুভব করেন বুকে। একটু পর ফজরের আজান দিলে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করার সময় তার পালিত জিন তার কাছে এসে জানায়, এই জিন তারা যেমনটা ভেবেছিল তার থেকেও বেশি শক্তিশালী। এর নাম কাজ্জাফ। এই জিন মূলত শয়তানকে খুশি করার জন্য যে কোনো কিছু করতে পারে। এবং তারা বলে, আপনি এখনই সাদিকের বাসায় যেয়ে কিছু জিনিস সংগ্রহ করতে বলেন, যেমন কাফনের কাপড়, নতুন কবরের মাটি, সাদা রঙের পুরুষ কবুতর ইত্যাদি। আজকে রাতেই আপনি বাসায় যাবেন, আসনে বসবেন, আমি জানিয়ে দেব কিভাবে কাজগুলো করতে হবে। এই বলে জিন চলে গেলে কবিরাজ কাকা সাদিকের বাবাকে বলতে যাবেন এমন অবস্থায় দেখেন তিনি নিজেই তার কাছে ছুটে এসেছেন। কাকা ছেলের অবস্থা ভালো না, দয়া করে আমার সাথে চলেন। বাসায় যে কবিরাজ কাকা দেখেন সাদিকের হাত পা বাঁকা হয়ে গেছে, মুখ দিয়ে সাদা কি সব বের হচ্ছে। হুজুরকে দেখে সে বলে, এসেছিস, তোর জন্য অপেক্ষা করছিলাম, নে নে তাড়াতাড়ি যা করার করে নে, হাতে বেশি সময় নেই। কবিরাজ কাকা পকেট থেকে জমজমের পানি ছুড়ে দেয় সাদিকের মুখে। সাদিক চিৎকার দিয়ে ওঠে। এরপর কবিরাজ একটা তসবি, যেটা সাধারণ তসবির মতো ছিল না, এলাকার কিছু মানুষের সাহায্যে সাদিককে ধরে তার মাথায় ছুঁয়ে দেন। সাদিক অজ্ঞান হয়ে যায়। পরিবেশ শান্ত হলে কবিরাজ কাকা সাদিকের বাবাকে জিনের বলে দেয়া উপকরণ সংগ্রহ করতে বলেন। আজ রাতেই আসনে বসবেন তিনি জানান। এরপর তিনি চলে এসে দুপুরের নামাজের পর অনুগত জিনদের আহ্বান করেন। তারা এলে জানতে চান কিভাবে এই কাজাব নামক শয়তানকে হারানো যায়। তার অনুগত জিনদের মধ্যে একজন বলেন, অনেক খোঁজ নেয়ার পরেও এই শয়তানকে হারানোর কোনো উপায় পাওয়া যায়নি, তবে একটা মাধ্যম আছে, যেটা হল আল্লাহর আয়াতের শক্তি। এই শয়তানকে কবুতরের মধ্যে বন্দী করতে হবে এবং সেই কবুতরকে জবাই করতে হবে, তবে কোনোভাবেই ওকে আমাদের পরিকল্পনা বুঝতে দেয়া যাবে না। একবার যদি সে বুঝে ফেলে তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে, আর আমার দলবল নিয়ে আমি সাহায্য করব ইনশাল্লাহ। এই বলে তারা চলে যায়। কবিরাজ কাকা কিছুক্ষণ নিজে ভাবতে থাকেন, এরপর আল্লাহর ওপর বিশ্বাস রেখে ইশার নামাজের পর শুরু করেন সমস্ত কাজ। এই কাজে তিনি কয়েকজন হাফেজকে তার সঙ্গে নিয়ে যান। তাদের কাজ ছিল অবিরত তেলাওয়াত করা। কবিরাজ প্রথমে দুইটা গোল বৃত্ত আঁকেন, একটাতে সাদিক, অন্যটায় নিজে বসেন, চারিদিকে আগরবাতি। এরপর কাসাফকে আহ্বান করেন। অনেকক্ষণ চেষ্টা করার পর হঠাৎ সাদিক কিছুটা কেঁপে ওঠে। কবিরাজ বুঝতে পারেন এসে গেছে। তিনি কিছু বলবেন তার আগে কাসাফ শান্ত গলায় বলে, তুই কি বলবি সব জানি, সারাটা জীবন এভাবেই চালিয়েছিস, কিন্তু আমার মালিককে খুশি করতে হবে। তার মুখ থেকে কথা শুনে কবিরাজ হতভম্ব হয়ে যান। তিনি সুযোগ নিয়ে আমল বাড়িয়ে দেন। জমজমের পানিতে কাফনের কাপড় ভিজিয়ে তাতে কিছু আয়াত লিখে কবুতরের গায়ে ঝুলিয়ে দেন। এরপর তিনি আরো কিছু রিচুয়াল করেন। সাদিকের আশেপাশে কবিরাজ অসংখ্য সাদা জুব্বা পরিহিত মানুষ দেখতে পান। তিনি বুঝতে পারেন তার অনুগত জিনেরা এসে গেছে। আশেপাশে ঝড় হয়ে যাওয়ার মতো হলেও কোন গাছের পাতা নড়ছিল না। সাদিক ব্যথা ভরা কণ্ঠে বলতে থাকে, থাম কবিরাজ, থাম, আমি ছেড়ে যাব, আমাকে ছেড়ে দে। কবিরাজ তখন কৌশলে তাকে কবুতরের মধ্যে প্রবেশ করায় এবং সাথে সাথে জবাই করে। আশেপাশের পরিবেশ শান্ত, সাদিক অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কবিরাজ সাদিককে পানি পড়া ছিটিয়ে দিয়ে একটা তাবিজ ঝুলিয়ে ঘরে নিয়ে যেতে বলেন, কিছু আমল শিখিয়ে দেন, বাসায় চলে আসেন। প্রিয় লিসেনার্স, আপনারা হয়তো ভাবছেন ঘটনা এখানে শেষ, কিন্তু না, এখন অবধি আমরা আছি ঘটনার মাঝামাঝি। আমি জানি ঘটনা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমি নিজেও একজন শ্রোতা, আমি অপেক্ষার কষ্ট বুঝি। যাই হোক, আবারও শুরু করছেন তিনি। সেদিন বাসায় আসার পর দুই রাকাত নফল নামাজ পড়ে আনুমানিক দুইটার দিকে চোখ এক শান্তির দখলে যেতেই তার অনুগত জিন ভয়ার্ত কণ্ঠে তাকে ডাক দেয়, হুজুর উঠুন, মহাবিপদ হয়ে গেছে। ঘটনা জানতে চাইলে তারা বলে, কবুতর জবাই করার পর আমরা সবাই আনন্দে ছিলাম, কিন্তু আমাদের চারজনের মধ্যে একজনকে তখন অবধি আমরা দেখতে পাইনি। বিষয়টা তখন অবধি গুরুত্ব না দিলেও কিছুক্ষণ আগে জানতে পারি শয়তান কাসাব নিজের জায়গায় আমাদের সেই একজনকে বন্দী করে কবুতরের ভেতর প্রবেশ করায় কৌশলে তাকে জবাই করিয়ে নিয়েছে। এই কথা শোনার সাথে সাথে কবিরাজ কাকার মাথায় আকাশ ভেঙে পড়ে। রাগে কষ্টে কেঁদে ফেলেন কবিরাজ কাকা, কিন্তু তিনি এটা বুঝতে পারেন না এটা কিভাবে সম্ভব। জিনেরা খোঁজ নেবেন বলে জানিয়ে যায়। এদিকে কবিরাজ কাকা মর্মাহত অবস্থায় সারাদিনের ক্লান্তির কাছে হার মেনে আবারও ঘুমিয়ে পড়ে। ঘুমের মাঝে অদ্ভুত স্বপ্ন দেখেন, কিন্তু এবার সেই গরুটার চোখ ছিল রক্তাভ। ধীরে ধীরে সে একটা মানুষের অবয়বে রূপ নেয়। সে আবারও জানিয়ে যায় কবিরাজ কাকা তার কিছুই করতে পারবে না। কবিরাজ কাকার ঘুম ভেঙে যায়। তিনি দেখতে পান পুরো শরীর ঘামে ভিজে গেছে। মসজিদে আজান শুনতে পেয়ে উজু করে নামাজ শেষ করেন। নামাজ শেষে তার অনুগত চিনদের ডাকলে তারা আসে না। কিছুটা চিন্তার ভাঁজ পড়ে কবিরাজ কাকার কপালে। এরকম তো হওয়ার কথা না, আহ্বান করলে তারা আসবে না এমন তো হয় না। মাগরিবের নামাজ মসজিদ থেকে পড়ে ঘরে ঢুকতেই তিনি লক্ষ্য করেন বিছানায় এক অদ্ভুত কাগজে কিছু একটা লেখা, আমি কাজ্জাব, যে এমন এক সত্তার অনুগত যে কিনা অন্ধকারকে নিজের দখলে নিয়েছে। ইশার নামাজের পর কবিরাজ কাকা আবারও অনুগত জিনদের আহ্বান করলে আবারও সেই আগের মতো তারা সাড়া দেয় না। চিন্তিত হয়ে কাজ্জাফের কথা ভাবতে ভাবতে কবিরাজ কাকা ঘুমিয়ে পড়েন। রাতে আবারও সেই একই স্বপ্ন।
কিন্তু এইবার মানুষের অবয়ব নিয়ে সে বলতে থাকে, কিরে তুই কি চাস, তোর ইচ্ছে আমি পূরণ করি। এবার কবিরাজ কাকা স্বপ্নের মাঝেই রাজি হয়ে যান, কিন্তু সাদিককে শয়তানের নামে বল দিতে বলেন তিনি। একথা শুনে কবিরাজ কাকা সরাসরি না করে দেন। এভাবে প্রায় প্রতি রাতেই কাজাব কবিরাজ কাকার স্বপ্নে আসে এবং নানাভাবে প্রলোভন দেখায়। একসময় লোভের বশবর্তী হয়ে তিনি রাজি হয়ে যান এবং সাদিককে বলি দিতে রাজি হন। তখন কাজাব তাকে দুই টুকরো মাংসের টুকরো দেয় এবং বলে, তুই সাদিককে এটা খাওয়াবি। ঘুম ভেঙে গেলে কবিরাজ কাকা দেখতে পায় তার খাটের পাশে এক টুকরো মাংস। তিনি কি করবেন বুঝতে না পেরে সারা রাত জেগেই কাটান। সকাল হতেই তিনি ছুটে যান মিজান সাহেবের বাসায়। সাদিক কই? সাদিক তো বাইরে গেছে খেলতে। এই মাংসের টুকরাটা ওরে খাইতে দিও। আচ্ছা কাকা। সন্ধ্যার দিকে হঠাৎ মিজান সাহেব ছুটতে ছুটতে আসে কবিরাজ কাকার কাছে। এসে সাদিকের অবস্থা অনেক খারাপ জানায়। কবিরাজ মিজান সাহেবের বাসায় যেয়ে দেখে ছেলেটা মাত্র একদিনে এমন ভাবে শুকিয়ে গেছে, মনে হচ্ছে বহুদিন কিছু খায়নি। কবিরাজ কাকা চেষ্টা করেও কোনো আয়াত মনে করতে পারছিলেন না। দেখতে দেখতে সাদিকের খিঁচুনি শুরু হয়, হাত পা বাঁকা হতে শুরু করে, সবার সামনে ইহকাল ছেড়ে চলে যায় সাদিক। বাড়িতে শোকের ছায়া নেমে আসে। কবিরাজ দরজায় দেখতে পান একটা কাগজ, সেখানে লেখা, লোভ। বাসায় এসে এই লেখাটি পান কবিরাজ। লেখাটা পড়েই কবিরাজ বুঝতে পারেন তিনি কত বড় ভুল করে ফেলেছেন, আর এটাও আন্দাজ করতে পারেন তার সময় ফুরিয়ে আসছে। তিনি কান্নায় ভেঙে পড়েন। রাতে সেই অবয়ব আবারও তার কাছে আসে, এবার স্বপ্নে না বাস্তবে। একটা কালো ধোঁয়া রুমের মধ্যে প্রবেশ করে, ধীরে ধীরে সেটা হিংস্র এক পশুর রূপ নেয়। কিরে তোর অনুগত জিনেরা আসে না? জিজ্ঞেস করে সে। কবিরাজ কাকা বুঝতে পারেন তার অনুগত জিনগুলো আর বেঁচে নেই। অবয়ব এবার সজোরে একটা চড় মারে কবিরাজ কাকার গালে, সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফেরার পর দেখতে পান মিজান সাহেব সহ এলাকার বেশ কয়েকজন তার সামনে, আর তিনি মিজান সাহেবের বাসায়। এখানে কিভাবে আসলেন জানতে চান। মিজান সাহেব বলতে থাকেন, মাঝরাতে সাদিকের কবরের পাশ থেকে শব্দ পেয়ে আমি ভাবলাম কুকুর হয়তো কবর ঘুরছে। হাতে একটা লাঠি নিয়ে কাছে যেতেই দেখি মানুষের মতো কেউ একজন হাত দিয়ে মাটি সরাচ্ছে। আমি ভাবলাম নিশ্চয়ই কোনো লাশ চোরের কাজ। এই ভেবে যেই না লাঠি দিয়ে আঘাত করব, আপনি পেছন ফিরে তাকান। হ্যারিকেনের আলোতে যতটুকু দেখতে পেয়েছি আপনার চোখ ছিল রক্তবর্ণ, আপনার মুখে মাটি লেগেছিল। আমাকে দেখে অজ্ঞান হয়ে যান। তারপর এলাকাবাসীকে ডেকে আপনাকে এখানে নিয়ে আসি। কি হয়েছে কবিরাজ কাকা, আপনি এখানে এসে কবরই বা খুঁড়ছিলেন কেন? কবিরাজ কাকা কাঁদতে কাঁদতে বলেন, বাবা লোভ, এটা এমন এক লোভের ফল যা আমি পেতে চেয়েছিলাম অনেক বছর ধরে। আজ তোদের সব বলব। তোরা আজ যে কবিরাজকে দেখছিস, প্রথমে আমি এমন ছিলাম না। কবিরাজি পেশায় আসার কারণ ছিল মানুষের সেবা করা, কিন্তু যতই অভিজ্ঞতা বাড়তে লাগল আমি নিজের শক্তি নিয়ে অহংকারী হতে থাকি। ধীরে ধীরে মনের মধ্যে ইচ্ছা হতে থাকে পিশাচকে নিজের বশ করব। তেমনি পাশের গ্রাম থেকে খোঁজ নিয়ে আসি একটা মেয়েকে, জিনে ধরেছে। তাদের বাসায় যেয়ে বুঝতে পারি এটা কোনো সাধারণ জিন নয়, হচ্ছে এক ধরনের পিশাচ জিন যার নাম ছিল সালমান। আমি ভাবতে থাকি একে যেভাবেই হোক বন্দি করতে হবে। একসময় আমি সেই কাজ শুরু করি। একসময় জিনটা ক্লান্ত হতে শুরু করে। ঠিক তখনই মেয়েটা কষ্ট ভরা কণ্ঠে আমাকে বলতে থাকে, কবিরাজ থাম, আমি জানি তুই কি চাস, তোর মনের আশা পূরণ করব যদি এই মেয়েকে আমার নামে উৎসর্গ করিস। এই কথা শুনে কিছুটা চিন্তায় পড়েও লোভ আমাকে পুরোপুরি গ্রাস করে নেয়। আমি রাজি হয়ে যাই এবং জিনের কথা মতো সেখান থেকে চলে আসি। মেয়ের বাবাকে বলি সব ঠিক আছে। বাসায় আসার পরদিন জানতে পারি মেয়েটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। বুঝতে পারি এটা কার কাজ। সেদিন রাতে স্বপ্নে এক বামুন আকৃতির মানুষ এসে বলে, আজকে থেকে আমি তোর দাস, তবে আমি তোর থেকে যেটা চাবো তুই সেটা দিতে বাধ্য থাকবি। আমি রাজি হয়ে যাই। এরপর আমি সালওয়ান নামের পিশাচকে দিয়ে নিজের ইচ্ছা মতো কাজ করতে থাকি। ধীরে ধীরে কুফরি কাজে নিজেকে এমনভাবে জড়িয়ে ফেলি, অন্যায় করি আমি ভাবতেও পারি না। এরপর আমি বিয়ে করি, বিয়ে দু বছর পরে স্ত্রী সন্তান সম্ভবা হয়। স্বাভাবিকভাবে দিন কাটতে থাকে। আমার ছেলের বয়স যখন 8 বছর তখন একদিন পিশাচ আমাকে বলে যে আমি কিছু চেয়েছিলাম না, মনে আছে? হ্যাঁ, সে সময় হয়ে গেছে। আচ্ছা বলো তোমার কি চাই? তোর বাচ্চাকে। এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। ওয়াদা ভঙ্গ করার ফল জানিস তো? তুমি অন্য কিছু চাও, আমি এটা পারবো না। এ কথা বলার পর সালওয়ান রাগে গজগজ করতে করতে বলে, যা নিয়ে আর সে নেবেই, কেউ আটকাতে পারবে না। কি করব বুঝতে না পেরে পিশাচকেই হত্যা করার পরিকল্পনা করি। যা করতে হবে আজ রাতেই। সাথে সাথে আসনে বসে যাই, নিজের জানা সকল শক্তি দিয়ে চেষ্টা করতে থাকি। কিন্তু সালওয়ান ছিল বহু পুরনো এক শক্তিশালী পিশাচ, তার শক্তির সাথে আমি পেরে উঠি না, আমাকে ক্ষতবিক্ষত করে ফেলে, জ্ঞান হারাবো। এমন সময় কানে কানে সে বলে যায়, নিতে চেয়েছিলাম তোর সন্তানকে, কিন্তু তোর এই ভুলের জন্য তোর স্ত্রীকে নিয়ে গেলাম। জ্ঞান ফেরার পর দেখতে পাই আমার সন্তান আর স্ত্রীর নিথর দেহ। মনে হচ্ছিল কেউ যেন আমার দেহ থেকে সব রক্ত শুষে নিয়েছে। পরদিন তাদের কবরস্থ করি। এমন সময় 4 জন হুজুর আমার কাছে আসে, বলে তোর এই লোভ তোকে এই অবধি নিয়ে এসেছে। আমি অবাক হয়ে যাই, এরা কিভাবে জানল? তখনই একজন বলে, আমরা সব জানি, আর কালকে রাতে আমরাই তোকে রক্ষা করেছিলাম। আমি বুঝতে পারি এরা মানুষ না। আলহামদুলিল্লাহ তাদের ছায়া পেয়ে আমি সকল কুফরি কাজ ছেড়ে দেই এবং আল্লাহর রাস্তায় ফিরে আসি, মানুষের সেবা করতে থাকি। কিন্তু মনে মনে সালওয়ানের প্রতি ক্ষোভ পুষে রাখি। এমন এক শক্তির সন্ধানে থাকা শুরু করি যেটা দিয়ে সালওয়ানকে হত্যা করতে পারব। যদিও সেই 4 জন জিন আমাকে বারবার নিষেধ করত, তারা মানুষের দুর্বলতা নিয়ে খেলতে ভালোবাসে বলে সাবধান করত। আর এটাই আমার ভবিষ্যতে বিপদ হয়ে দাঁড়াবে এ কথাও বলত। আজ তাদের কথা শুনলে হয়তো তাদের মৃত্যুর কারণ আমি হতাম না। শয়তান কাজ্জাব তাদেরকে হত্যা করেছে। আর মিজান, তুমি আমাকে মাফ করে দাও, আমার কারণেই তোমার সন্তানের এই করুণ পরিণতি। এই বলে কবিরাজ কাকা সেখান থেকে চলে আসে। মাঝখানে অনেক দিন তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার ঘর থেকে প্রচণ্ড দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী তার ঘরের দরজা ভেঙে দেখে কবিরাজ কাকার লাশ। ভয়ানক অবস্থায় পড়ে আছে সেটা, তার মাথা দেহ থেকে আলাদা। তার সাথে কি হয়েছিল কেউ জানে না। পরিশেষে একটা কথাই বলতে চাই, মানুষের লোভ আর জেদ কোন জায়গায় মানুষকে নিয়ে যেতে পারে এটা তার বাস্তব উদাহরণ। ঘটনা যদি সিলেক্টেড হয় অবশ্যই জানাবেন। এটাই আমার প্রথম ঘটনা। আমি বাংলা টাইপ করতে পারি না খুব একটা, লেখায় ভুল হলে ক্ষমা করবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আজকেও গত সপ্তাহের মতোই অনেক মানুষ আমরা একসঙ্গে শুনলাম এবং আজকের এপিসোডটি নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, আমাদের এই এপিসোডটি শুনলেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাদেরকে অনেক ধন্যবাদ। যারা পরে শুনবেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে রাখছি অগ্রিম। আমি জানি অনেকেই আরও পরে হয়তো শুনবেন, আর যারা শুনবেন না মানে প্ল্যান করছেন যে কোনো একদিন শুনবেন তাদেরকেও আমন্ত্রণ জানিয়ে রাখি। ময়মনসিংহ থেকে হেদায়েত আমাদের সাথে আবারও যুক্ত হয়েছেন এবং তিনি মানে আমাদেরকে আবারও কমেন্ট করেছেন। আরও অনেকেই আছেন, পাবনা থেকে তামিম আছেন আমাদের সঙ্গে আছেন, কুমিল্লা থেকে চন্দন, টাঙ্গাইল থেকে জেরিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইমেল। আমি একটা ইমেল দিয়েছিলাম রাজশাহী থেকে, যদি ইমেলটা সিলেক্টেড হয় ডেফিনেটলি আপনি শুনতে পাবেন। আমরা যেটা করি সেটা হচ্ছে আমার এপিসোড কবে আসবে এটা জানতে চাই। এটা সবসময় হয়তো জানানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য, কিন্তু আপনি যদি সবসময় স্টোরি পাওয়ার
পাঠানোর মানে মোটামুটি যখন আমরা আপনাকে ইমেলে জানাই যে আপনার স্টোরিটা পড়া হবে, তার মোটামুটি মাস দুয়েকের মধ্যে কিন্তু স্টোরি চলে যায়। সো এটা একটু খেয়াল রাখবেন তাহলেই হবে। আর যারা স্টোরি পাঠাচ্ছেন এখনো সিলেক্টেড হয়নি, তাদেরটা আপনাদের একটু অপেক্ষা করতে হবে, তাহলে বুঝবেন যে আপনার আগেও আরো অনেকে স্টোরি পাঠিয়েছেন যাদের স্টোরিগুলো হয়তো সামনে যাবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অনেকটা সময় নিয়ে নিলাম, এখন ঘড়িতে সময় প্রায় 1:45। সো আমরা আজকের মতো বিদায় নেব। আশা করছি সবাই ভালো থাকুন, ভালো থাকবেন এবং ভালোর দলে থাকবেন। আপনারা সবাই অনেক 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 বেশি আনন্দ নিয়ে বেঁচে থাকুন এবং আমাদের ভূত.কম এর সঙ্গে থাকুন, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।